দেশকে পশ্চিম ইউরোপে পাচার করা
اعتبر مدير عمل وكالة الدولية للطاقة البرية رافائيل غروسي الدبلوماسية الحل الوحيد للتعامل مع برنامج النمو. واعتبر غروسي ان العدوان الامريكي الاسرائيلي على ايران وجه ضربة
مانوب باتشر كايا جون شوشون بيتشون ونون شيليش كولو ناري دير بشي تاكت كوي تاكت تادر داري درش شجوك ادير بشي بهاگر بخش جدو تاكت بوتش باتشر ماركين جوكت راشتر بروتي باتشر এক লাখের বেশি গরিব শিশুকে যৌন দাসত্বের কারণে কেনাবেচা করা হয়। এরা প্রাপ্তবয়স্ক নয়, তথা এদের বয়স 18 বছরের কম এবং অনেক ক্ষেত্রে মাত্র 13 বছর। ইউরোপে যৌন দাসীদের বিক্রি করা হয় একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের চেয়ে কম দামে। পাচার হয়ে যাওয়া নারীদেরকে মূলত পশ্চিম ইউরোপের দেশগুলো তথা ইটালি, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলোতে পাঠানো হয়। নানা গবেষণা সংস্থা ও সামাজিক সংস্থার তথ্য অনুযায়ী শিশুদেরকে যৌন শোষণে ব্যবহার করে আয় করা হয় 200 কোটি ডলার। একবিংশ শতকেও বিশ্বে দাস প্রথা টিকে আছে একথা বিশ্বাস করা কঠিন হলেও বাস্তব সত্য হচ্ছে যে বিশ্বের ইতিহাসের অন্য যে কোনো যুগের তুলনায় বর্তমানে প্রায় 4 কোটি মানুষকে দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে যারা নারী তাদেরকে পতিতা হিসেবে এবং শিশুদেরকে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। দেনাগ্রস্ত অনেক পরিবারের সদস্য তাদের পূর্বপুরুষদের দেনা শোধের জন্য বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হয়েছে। পাচার হয়ে যাওয়া অনেক শিশু বাল্য বিবাহের শিকার হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা মন্ত্রণালয় মানব বেচাকেনাকে আধুনিক দাস প্রথা হিসেবে উল্লেখ করে থাকে। যে কোনো নারী পুরুষ ও শিশু যৌন শোষণ অথবা বলপূর্বক শ্রম আদায়ের লক্ষ্যে মানব পাচারকারীদের শিকার হতে পারে বলে এই মন্ত্রণালয় জানিয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার মতোই এখানেও রয়েছে অসাধু ব্যবসায়ীদের জন্য বিপুল মুনাফার প্রলোভন। ইউরোপীয় কমিশনের তৃতীয় সহস্রাব্দের দাস দাসী শীর্ষক রিপোর্ট অনুযায়ী ইউরোপে নারীদের যৌন শোষণের ব্যবসায় কাজে লাগিয়ে প্রতি বছর আয় করা হয় 1,300 কোটি ডলার। হেরোইন নামক মাদক পাচারের আয় থেকেও এই আয়ের পরিমাণ। অবশ্য বিভিন্ন ধরনের মাদক ব্যবসা থেকে যা আয় করা হয় তার মোট পরিমাণ নারীদের দিয়ে দেহ ব্যবসা করানোর আয়ের চেয়েও অনেক বেশি। দেহ ব্যবসা অবৈধ পশ্চিমা সভ্যতার লোকেরা অর্থের জন্য এমন কোন অন্যায় কাজ নেই যা করতে পারে না এবং এজন্য তাদের বিবেকে বিন্দুমাত্র বেদনার অনুভূতি জাগে না।
মানব পাচারের বিরুদ্ধে এখনো এসবে জড়িত মাফিয়া চক্রগুলোর কোন সরকারি সংস্থা আধুনিক যুগের দাস দাসীদের সুরক্ষা সমর্থন জোগাচ্ছে। ইউরোপে যৌন দাসী হিসেবে পাচার হয়ে আসা নারীরা যদি দালালদের খপ্পর থেকে মুক্ত হতে চায়, তাহলে অবৈধ অভিবাসী হিসেবে তাদেরকে আটক রাখা হয় ভিন্ন ধরনের আরেক কারাগার বা আটক কেন্দ্র করে। যারা পাচারকারী তারা যারা পাচারের শিকার হয়েছেন তারা নানা ধরনের শাস্তির শিকার, যেমন তাদের শাস্তি দেওয়া হচ্ছে
وفي سياق متصل استهدف الاحتلال الاسرائيلي الاطراف الشرقيه لبلده شيخ
يوروبا جون شوشنের উদ্দেশ্যে পরিচালিত মানব পাচারের বিরুদ্ধে জোরালো কোনো প্রতিরোধ বা প্রতিরোধের ইচ্ছা সরকারগুলোর মধ্যে দেখা যায়। এজন্য তাদের বাজেট বরাদ্দ খুব কম এবং এসব কাজের শাস্তিও ইউরোপের তেমন কঠিন কিছু নয়। পূর্ব ইউরোপের অনেক নেতৃবৃন্দও এইসব পাচারের সঙ্গে জড়িত। নারী পাচারকারীরা ইউরোপীয় পুলিশের হাতে কখনো কখনো ধরা পড়লে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ তাদের শাস্তি দেয়নি, বরং পুলিশও যৌন শোষণে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে পুলিশ রক্ষকের পরিবর্তে ভক্ষক হয়ে ওঠে এবং এমনকি ইউরোপের চিকিৎসক শ্রেণী ও আইনজীবী শ্রেণীও হয়ে পড়েন ভক্ষক।
অতীতের মতো ডান্ডা বেরি পরানো হয়তো হয় না। রোমানিয়ান নারী আন্না ১৬ বছর বয়সে কিন্তু তখন থেকে তাকে ব্রিটেনের হোটেল নিয়ে যেত। তাদের বক্তব্য ছিল, তুমি আমাদের দাসী মাত্র, তাই তোমার আয় করা অর্থ আমাদেরই সম্পদ। আমি মার খাওয়ার ভয়ে ও জীবন হারানোর ভয়ে তাদের কথার খেলাপ কিছু করার সাহস পেত। পাশ্চাত্য সহ বিশ্বের দেশগুলোতে বর্তমানে নব্য দাস প্রথার শিকার কমপক্ষে ৪ কোটি নারী ও শিশু। ব্রিটেনের সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে বর্তমান যৌন দাস দাসী সহ মোট দাসের সংখ্যা কমপক্ষে ১,০০,০০০ ব্যক্তি। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফোন শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছে। যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুল
এবং আমি সোহেল।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধের শুরুতে ইরানের রাজনৈতিক মতবিরোধ এবং এর জের ধরে তেহরানের কাছ থেকে অতিরিক্ত ছাড় আদায়ের ব্যাপারে ইরাক সরকারের ভুল আশা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আসরে আমরা ইরানের যুদ্ধ এবং প্রথম প্রেসিডেন্ট বনি সাদ্দের অন্তর্ঘাতমূলক তৎপরতা নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবেন।
ইরানের উপর ইরাকি বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের সেনাবাহিনী ও তরুণ সভার আগ্রাসী বাহিনীকে রুখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালায়। ইরাকি বাহিনী ইরানের সীমান্তবর্তী কিছু শহর ও কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিলেও এক পর্যায়ে ইরানি যোদ্ধারা আগ্রাসী বাহিনীর অগ্রযাত্রা কার্যকরভাবে থামিয়ে দিতে সক্ষম হয়। ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার ভেবেছিল ইসলামী বিপ্লবের মাধ্যমে নবগঠিত সরকার দেশ রক্ষা করতে চরম ব্যর্থতার পরিচয় দেবে এবং অল্প কয়েকদিনের মধ্যে গোটা ইরান দখল করে নেওয়া যাবে। এই ভুল ধারণা দিয়ে আমেরিকায় বাগদাদ সরকারকে ইরান আক্রমণে উস্কানি দিয়েছিল।
আমেরিকা তার অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যে শুধু বাইরে থেকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তাই নয়, একই সঙ্গে ইরানের ভেতরেও এজেন্ট নিয়োগ দিয়ে ইসলামী বিপ্লবকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়ার ষড়যন্ত্র আটে। ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মার্কিন দূতাবাস দখল করার ফলে সে ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচিত হয়। ইরানের প্রথম প্রেসিডেন্ট বনি সাদের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি থেকে দূরে সরে গিয়ে বিপ্লব বিরোধী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। গুপ্তচর বৃত্তের আখড়া হিসেবে পরিচিত মার্কিন দূতাবাস থেকে পাওয়া দলিল থেকে বনি সাদের বিশ্বাসঘাতক চরিত্র সম্পর্কে অবহিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পদাধিকার বলে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বনি সাদের বিপ্লবের মাধ্যমে গঠিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টি করে নিজের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করে। সাদ্দামের ইরান আক্রমণ প্রতিহত করার জন্য বনি সাদের যেসব পরিকল্পনা পেশ করেন তার ফলে ইরানের সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে তীব্র মত পার্থক্য দেখা দেয় এবং আগ্রাসী ইরাকি বাহিনীকে মোকাবিলা করা কঠিন হয়ে ওঠে। বিপ্লবের পর শাখের রেখে যাওয়া সেনাবাহিনীর বহু কমান্ডারকে নানাবিধ অপরাধমূলক তৎপরতার কারণে ফাঁসি দেওয়া হয় এবং অনেক সেনা কমান্ডার দেশ ছেড়ে পালিয়ে যান, ফলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড রক্ষা করতে বেশ দেরি হয়। বিপ্লব পরবর্তী রাজনৈতিক অঙ্গনে যেমন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়েছিল তেমনই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়ে পড়েছিল দুঃসাধ্য ব্যাপার।
এরই মধ্যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রতিষ্ঠার পর সেনাবাহিনী বিলুপ্ত করে দেওয়া হচ্ছে বলে গুজব ছড়িয়ে দেয় বিপ্লব বিরোধী। সে সঙ্গে নবগঠিত ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে বোম্বাই, কুর্দিস্তান, খুজিস্তান ও বালুচিস্তানে সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে। ইরাকি বাহিনীর আগ্রাসনের মুখে দেশের মধ্যে যখন ঐক্য ও সংহতি থাকেন তখন এসব সশস্ত্র বিদ্রোহ ইরানের রাজনৈতিক নেতৃত্বকে বেকায় দায়ী ফেলে দেয়। কিন্তু নবগঠিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সাফল্যের সঙ্গে ওইসব বিদ্রোহ দমন করতে সক্ষম হয়।
এদিকে IRGC প্রতিষ্ঠা সত্ত্বে সেনাবাহিনী রক্ষা করার গুরুত্ব উপলব্ধি করেন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ। তিনি প্রয়োজনে সেনাবাহিনীতে কিছুটা সংস্কার এনে হলেও সশস্ত্র বাহিনীর এই গুরুত্বপূর্ণ অংশকে রক্ষা করার উপর গুরুত্ব করেন। সেনাবাহিনীর অবস্থা পর্যবেক্ষণের জন্য ইমাম একটি কমিটি গঠন করেন।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি নবগঠিত IRGC-এর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার পাশাপাশি এক ভাষণে বলেন, তোমাদের যত ক্ষোভ আছে তা আমেরিকার বিরুদ্ধে উগড়ে দাও, যত বিক্ষোভ করতে ইচ্ছে করে আমেরিকার বিরুদ্ধে করো, নিজেদের শক্তি বৃদ্ধি করো, সামরিক প্রশিক্ষণ নাও এবং সবাইকে সামরিক প্রশিক্ষণ দাও। ইসলামিক শাসন ব্যবস্থার দেশে সবাইকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে এবং সবাইকে সার্বক্ষণিকভাবে সমর সজ্জায় থাকতে হবে।
ইমামের এই দিক নির্দেশনামূলক ভাষণের জের ধরে ইরানের সকল তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গড়ে ওঠে স্বেচ্ছাসেবী বাহিনী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সারা দেশে বাসিজ সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কাজ জোর কদমে শুরু করেছে। এ সময় স্বেচ্ছাসেবী বাহিনীতে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধি আয়াতুল্লাহ খামেনি এক সাক্ষাৎকারে বলেন, আইআরজিসির পক্ষ থেকে ঘোষিত ঘাঁটিগুলিতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এভাবে ইরানের বিশাল জনগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ দিয়ে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য
এত সব প্রস্তুতি সত্ত্বেও যুদ্ধ করার প্রধান হাতিয়ার সমরাস্ত্রের দিক দিয়ে ইরানকে মারাত্মক ঘাটতির সম্মুখীন হতে হয়। ইসলামী বিপ্লবের ফলে আমেরিকা সহ সকল পশ্চিমা শক্তির স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারণে তারা ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। এমনকি যেসব সামরিক চুক্তির অর্থ বিপ্লবের আগেই পরিশোধ করা হয়েছিল সেসব চুক্তিও পশ্চিমারা রক্ষা করে। ইরানের অর্থ হাতিয়ে নিয়ে ইরানকে সমরাস্ত্র দেয়া থেকে তারা বিরত থেকেছে। ফলে সর্বোত্তম সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী একটি বিশাল জনগোষ্ঠী প্রয়োজনীয় সমরাস্ত্রের অভাবে সর্বাত্মকভাবে দেশ রক্ষার মতো কাঙ্ক্ষিত প্রস্তুতিতে পৌঁছাতে পারে।
অবশ্য সামরিক বাহিনীর এই যুদ্ধ প্রস্তুতি বহির শক্তিকে মোকাবেলার জন্য যথেষ্ট না হলেও অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে তারা ব্যাপক সাফল্য লাভ করে। বিশেষ করে ইরানের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে আইআরজিসি উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। কিন্তু দেশের নির্বাহী বিভাগের প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট বনি সাদরের অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে সশস্ত্র বাহিনীর সবগুলো শাখার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করা কঠিন। পরে এরকম একটি অবস্থায় ইরাকি বাহিনী ইরানের উপর আগ্রাসন চালায় নয়া প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী বাহিনীর তরুণদের পাশাপাশি আইআরজিসির জওয়ানরা ন্যূনতম সমরাস্ত্র নিয়ে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে।
প্রেসিডেন্ট গনি সাদর প্রয়োজনীয় নির্দেশ দিতে গড়িমসি করার কারণে তার নির্দেশের অপেক্ষা না করে বিপ্লবী প্রতিষ্ঠানগুলো দেশ রক্ষায় আত্মনিয়োগ করে। আমরা আগেই বলেছি ইরানের আপামর জনসাধারণ তীব্র প্রতিরোধ গড়ে তুলে কোরআন শাহের পতন 34 দিন পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হয়। তারপরও ইরাকি বাহিনী ইরানের কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিতে সক্ষম হয় এবং ইরাকি শাসক সাদ্দাম নিজের ইচ্ছে মতো যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মিথ্যে আশায় দখলীকৃত এলাকায় সামরিক অবস্থান শক্তিশালী করে।
শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেওয়ার পালা। আগামী আসরে আমরা ইরান ইরাক যুদ্ধের পরবর্তী পরিস্থিতি বর্ণনা করব।
সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
بسم الله الرحمن الرحيم
ايران
استران و اوریدون السلام علیکم دا تهران دے ایران دے اسلامی جمہوریت قائم
سلام
إذا لم يمكن بذل النفس في سبيل الله عز وجل فإنه بإمكان كل إنسان أن يصب ما لديه من طاقات في رضا الله عز وجل ومن مصادق قوله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم توجيه الطاقات والقدرات في سبيل الله بأن يجعلها من أجل بناء المجتمع الإسلامي الذي يريده صاحب الأمر عجل الله تعالى فرجه الشريف من قضاء لحاجة مؤمن ونشر لهدى في أمة وتفريج لكربة مكروب وإغاثة لملهوف وغير ذلك من وجوه بر
دلوی او مهربان خدای پنامه کمو یو بنی آدم تا دیو نعمت من ورکر او بیای تری بیت وخلو مو خبنا امید او ناشکر شی او کنعمت او سوکانی ورکل تکلیف او رست ورکر مو وای چی نور نوزما دردون او غمون ورد شول او پدغس حالی خوشالی شی او دیر خاور اندی او د هغو کسانو لپاره چې د رښتیني ایمان په رڼا کې په سختیو او آسانیو کې غم شری او نوي کارونه یې کړي دي هم بښنه شان او هم
د تهران ریډیو درنو اورېدونکو سلامونه او مازدیګر مو په خیر نن د جمعې مبارکه ورځ ده د 1404 هجري لمریز کال د قربیا لړم د میاشتې 14 نیټه ده چې د 2023 زیږدیز کال د نومبر له اوومې نیټې سره سمون لري زیاته ولم ګڼه یم او د نن مازدیګر په یو سطح خپرونه کې به د خپلو همکارانو وړاندې کړي اوسنۍ یو سطح خپرونه تاسو ته وړاندې کړو د ایران د ملي شورا مشر د پاکستان لومړي وزیر سره لیدلې دي د افغانستان او ایران له لارې د چین او اروپا د ریل پټلۍ د نښلولو لپاره پلان جوړونه شوې ټرمپ پر ایران د سوویتي رژیم د تجاوز مسؤلیت واخیست او د افغانستان کندوز کې ځان مرګای بریج شوی بسم الله الرحمن الرحیم هم بشپړ خبرونه د پاکستان لومړي وزیر د ایران اسلامي جمهوریت د ملي شورا رئیس محمد باقر قالیباف او ایرانی پلاوی قربتو بکر د پاکستان لومړي وزیر ټینګار وکړ چې د ایران اسلامي جمهوریت سره د هر اړخیز همکارۍ په وړ کول سره ژمن دی او ویل چې ایران باید د اسلام آباد او نړیوالې سولې او اسلامي وحدت لپاره مهم رول ولوبوي په دې لګنه کې د پاکستان د ملي اسمبلی رئیس سردار ایاز صادق د لومړي وزیر بهرنی چارو ځانګړی مرستیال طارق فاطمی او په اسلام آباد کې د ایران سفیر رضا امیری مقدم هم حضور درلود شبه شریف د ایران د اسلامي شورا رئیس ته د هر شلي په ویلو سره د ایران د اسلامي انقلاب مشر حضرت آیت الله خامنه‌ای او د ایران ولسمشر مسعود پزشکیان ته خپل ګرم سلامونه او درناوی وړاندې کړ او ویل پاکستان او ایران د دوه ورونو او مسلمانو هیوادونو په توګه د نړیوالې سولې او اقتصادي امت د وحدت لپاره خپل کلک تعهد شریف حبیب. هغه د ایران او پاکستان ترمنځ صمیمانه او ورورګلوي اړیکې مهمې وبللې او زیاته کړه. دواړه هېوادونه د نړۍ په کچه د ټولو بدو اختلافاتو د حل لپاره د سوله ییزو خبرو اترو او ډیپلوماتیکو لارو د حل په لارو چارو کلک رسېدلي. شهباز شریف وویل ایران او پاکستان د دولتي ترهګرۍ غندنه کوي او تلي د خپلواکو هېوادونو پر وړاندې یو اړخیز تیری په مقابل کې یو د بل ملاتړ کړی دی. د پاکستان لومړي وزیر زیاته کړه چې له بده مرغه دواړو هېوادونه د ترهګرۍ قربانیان شوي او له همدې امله د نړیوالې سولې، سوکالۍ او په سیمه کې د مثبتو همکاریو په عزم کې په کلکه شریف دي. هغه ټینګار وکړ ایران او پاکستان اسلامي امت د وحدت لپاره د همکاریو او یووالي په اړه سره ملګري دي. شهباز شریف څرګنده کړه چې د پاکستان د اقتصادي پرمختګ او سوداګرۍ په ګډون د ګډو ګټو په برخو کې له ایران سره د همکاریو پیاوړي کولو ته لیواله دي. د پاکستان د لومړي دفتر د لومړي وزیر دفتر هم اعلان کړی چې د ایران د اسلامي شورا رئیس ډاکټر محمد باقر قالیباف د لومړي وزیر د دولت او د پاکستان د خلکو د ارزښتناک او پر وخت ملاتړ څخه چې د اسرائیلو د تیری پر وړاندې له ایران سره کړی مننه وکړه. قالیباف وویل چې د سوینستي رژیم لخوا د دولت ورځنۍ تحمیلي جنګ په جریان کې د پاکستان ملاتړ د ایران د خلکو لخوا په ژوره توګه ستایل شوی او قدر شوی. هغه وویل چې ایران او پاکستان په کلکه د اسلامي امت وحدت او د نړیوالې سولې پیغام ته باور لري. د اسلام د ایران اسلامي شورا رئیس له دې لیدنې وروسته د پاکستان د اقتصادي مرکز کراچۍ ښار ته ولاړه. د ایران د لارو ښاري پراختیا وزارت مرستیال او د ایران د ریل پټلۍ رئیس اعلان کړی چې افغانستان او ایران له لارې د چین او اروپا د ریل پټلۍ شبکې د انښلولو طرحه جوړه شوې ده. د ایران د ریل پټلۍ رئیس جبار علي زکری د ایران په نړیوال کېدونو کې د ستراتیژیک رول پر اهمیت ټینګار وکړ او وویل چې د افغانستان او ایران له لارې د چین او اروپا د ریل پټلۍ د انښلولو لپاره پلان جوړونه شوې ده. نوموړي زیاته کړه چې د مزار شریف ایران ته ریل پټلۍ بشپړول او د ایران له لارې د ترانزیټي لارو خرابولو سره په افغانستان د آزادو اوبو او اروپایي بازارونو ته وصلول شي. د فارس خبری ژان د راپور له مخې زاکري په تهران کې د افغانستان د حکومت سفیر مودي فتح رحمت افغاني سره په لیدنه کې د مزار هرات ریل پټلۍ د بشپړولو پر اهمیت ټینګار کړی. ویلي چې د ایران له نړیوال کریدونو سره د دې لارې خلول لکه د چابهار او چشمه سوریا ته ځانګړي لارې کولی شي افغانستان ته آزاد کړي او په پایله کې د اروپا د ریل پټلۍ شبکې ته لاسرسی ورکړي. هغه زیاته کړه د قوا هرات ریل پټلۍ د دریم برخې په کار پیلولو سره د دواړو هېوادونو ترمنځ فاصله نه فعاله لاره شاوخوا 1400 کیلومتره تر رسیدلې ده او څلورمې برخې بشپړول هم د افغانستان جمهوري په کاري پلان کې شامل دي. د هغه په وینا ایران چمتو دی چې له کابل سره په نږدې همکارۍ د مزار شریف په هرات نړیوال ترانزیت زنجیر سره ونښلوي. د ایران د بهرنیو چارو وزارت د جمعې په ورځ پر لبنان د اسرائیلي رژیم پراخه نظامي تجاوز له امله اندېښنه ښودلې ده او د بریدونه یې په کلکه ځنډولي. ایران د اسرائیلي جمهوري د بهرنیو چارو وزارت د ملګرو ملتونو نړیوالې ټولنې یو سیمه ییز حکومتونو مسؤلیت یاد کړی چې د اشغالګر رژیم جګړه ییزو کړنو مخه ونیسي او مشرات ور مجسمه د ازادۍ کړي او خبرداری ورکړی. د دغه رژیم بې ځوابه پاتې کېدل او جګړهمساله پاتې سیمه د سیمې سولې او امنیت ته جدي ګواښ دی. د اسرائیل لخوا د لبنان پر ضد بریدونه له هغه وروسته چې د نومبر 2023 د حکومت په اړه وشو، د زرګونو بې ګناه لبنانیانو ووژل او کېدل د چرپناوو او استوګنیز ځایونو د ویجاړي سره راغلل شوي. چې خپلواکه هېواد سره ملي حاکمیت او فکري بشپړتیا باندې ښکارا تېری دی او د نړیوالې سولې او امنیت پر وړاندې ستر جنایت ګڼل کېږي. د ایران اسلامي جمهوریت د بهرنیو چارو وزارت د سوېلي رژیم وحشیانه بریدونه په جریان کې د لبناني وګړو د شهادت له امله سیستم ډېر مهم دی. د لبنان دولت او خلکو سره د دغه رژیم جنایتکارانه تیاریو پر وړاندې برهمبسنګۍ د لبنان د مشروع مقاومت او د دې هېواد حاکمیت، امنیت او ځمکني بشپړتیا د ساتلو لپاره د هڅو په ملاتړ یې ټینګار کړی دی. د اټومي انرژي نړیوالې ادارې عمومي رئیس رافیل گروسی په خپل څرګندونو کې غوښتنه کړې چې هېوادونه دې د ایران اسلامي جمهوریت سره د ډیپلوماسۍ له لارې لار بېرته پرانیزي. گروسی د خبرو اترو کې سفر غوښتنه کړې او د ډیپلوماسۍ د ایران د اټومي پروګرام په اړه یوازینۍ دوامداره حل لارې په توګه یاده کړې. دوی د جون له بریدونو راهیسې موږ لا هم ورځ پرېږدو چې پخوانی بهیر لار بېرته ونیول شو. د نړیوالې اټومي انرژي ادارې مشرمویلي چې دغه تهران سره مشورې کوي او د ایران پر وړاندې د بریدونو لپاره د ادارې د راپور برابره کړې. هغه ویلي راپور کې هېڅ نوی معلومات نه و او پیسایې شوی. ګروسی همداراز د مصنوعي ځیرکتیا د راپور مطابق بې اساسه باندې یو ټینګار کړی چې پیلې د انساني سرچینو لخوا د ماشینو د لارې د امریکا ولسمشر د پاتشن رپورټ په خپلو خبرو کې ومنله چې د سویډن ستراتیژي پر لخوا پر ایران بریدونو په برخه کې مستقیمه ټرمپ د سویډن ستراتیژي لخوا پر ایران د بریدونو په اړه وویل چې اسرائیلو لومړی برید وکړ او زه د دې مسؤل یم. د امریکا ولسمشر په اتحاد کې د سویډن ستراتیژي لخوا پر ایران د بریدونو په برخه کې د مستقیمې ونډې مسؤلیت لري چې پخوا یې د دې بریدونو سره هر ډول تفاهمات رد کړی وو. او په کندوز کې د طالبانو امنیتي چارواکي وایي چې نن یو شخص مزرمل د بریدګر دغه ښار د دورې د بزکشۍ میدان ته نږدې ولیدل شوی دی. په دغه ولایت کې طالبانو امنیت قوماندان ویلي چې برید سهار او شپږ بجې د ښار د اتمې امنیتي حوزې د دورې په سړک هغه مهال چاودنه وشوه چې د ده په وینا بریدګر خپل چاودېدونکي توکي مخکې تي چې هغه حالت ته ورسېوي وچاودول او ځان مشهور وباشه. د خبرونو پای دا تهران دی د ایران اسلامي جمهوریت
سیاسی تبصره.
روسانو بیا هم په خیر اغلی د سیاسي فشارونو ټاکنیزو ناکامیو په درشل کې د امریکا لوړې محکمې د ټرمپ تعرفهیز واکمنۍ ته خپل تقدیر لاندې نیولې او دا هغه وسیله ده چې ټرمپ یې د خپلې بهرنۍ پالیسۍ د ستنې په توګه کوي. د امریکا ولسمشر ډونالډ ټرمپ لپاره تعرفه هېڅکله یوازې سوداګري وسیله نه وه او هغه څو میاشتې کېږي چې د درنو تعرفو د ګواښ له لارې د سولې تړونونو خبرو د نورو هېوادونو په کورنیو سیاستونو اغېز او د بهرنیو ټولو پر تاسو د چار لپاره کار اخلي. پاسټر د دین له قوله لیکل چې اوس کار چې د امریکا لوړ محکمه وړ چې لک تر لګ د دې وخت څخه یو برخه لر ټرم او د هغه له حکومت څخه وایي د سپین ماڼۍ دوه چارواکو د فرانس شمسي کورس د پولیسي کوی فرانس سره په خبرو سی ویل چې د ټرمپ پر حکومت د سپین محکمې د اورېدو وروسته فضا تیاره بلل شوې ده. دا غونډه د ټرمپ د حکومت لپاره یو حساس وخت ترسره شوی هغه وخت چې حکومت د جمهوریت مختون ګوند د انتخاباتي ماتو له پایلو سره مخ دی چې ټرمپ د بېساري حکومتي تړلو سره تړلې کړي. په داسې حال کې چې د هغه متحدین په پیغام ساتي چارو په بې پامۍ تور نه دی. د امریکا د سترې محکمې د اوریدو ناسته کې څو لوړ پوړي قاضیان د ټرمپ له پراخې ګټې څخه د نړیوالو اقتصادي اضطراري واکمنۍ قانون په اړه شک څرګند کړ. هغه قانون چې ټرمپ پرې تقریبا د ټولو امریکایي سوداګریزو شریکانو پر سر تعرفې لګولي پرته له دې چې له کانګرس سره مشورې واخلي. هغه سره محکمه د ټرمپ ځینې واکونه ومني او ځینې رد کړي. دا پرېکړه به د امریکا ولسمشر ته لویه ضربه وي ځکه ټرمپ تعرفې نه یوازې د خپل اقتصادي برنامه محور بلکې د بهرنۍ پالیسي حیاتي ګڼي. ټرمپ خپل د فوري تعرفو پلي کولو وړتیا د سولې هڅو سره تړلې ده لکه د هند او پاکستان ترمنځ. هغه همدارنګه د دې وسیلې څخه د سیاسي وسیلې په توګه هم ګڼي. ایران د نکړه کاناډا د پی تلویزیون اعلان له امله د سزا ورکول لپاره د بهواد اقتصادي فلج کول ورته پر اساس په ډول لا سور کول په ټرمپ سره د ملګرو او دښمنانو سره تعاملات په بشپړ ډول بدل کړي د پولیټیکو د راپور له مخې د امریکا د ستري مسلې په غونډه کې لکه څرګنده د ټرمپ د ډیر وړپور حکومت چارواکو ګډون درلود چې پکې سکاټ بینس د خزانه وزیر همدارد سوداګری وزیر او د امریکا سوداګریز استازي نوی په جدیت استراري تعرفو د کارونې دفاع کړي او دای د ولسمشر د اساسي واک یو مهمه وسیله ګڼلې ده خو څو قاضیانو د ستري محکمې په اورېدنه کې په کلکه شک څرګند کړ چې آیا کانګریس د ټرمپ د چې دومره پراخ واکونه ولسمشر ته ورکړي او ویل دي چې د داسې واکونو د ساتل ممکن دی به تاسو خبره د اکثریت اړتیا ولري خو په پښتنه مطرح کړي چې آیا په اصل کې د اساسي قانون لمنه کې کانګریس حق لري چې دا ډول واکونه ولسمشر ته ورکړي او مهم دلیل په ځانګړي توګه د ټرمپ د حکومت د هغو کړنو په نظر کې نیول سره چې څو ځلې د قانون واکونه محدودونه ازمویل دي قاضي نیل ګورساچ ویل چې شې باندې کې دي چې کانګریس ټول خپل دندې د بهرنۍ تجارت تنظیمول یا حتی د جګړې اعلان کولو په برخه کې ولسمشر ته ورکړي فرض وکړي کانګریس سبا پریکړه وکړه چې د فرانس جوړونې ستړیا له امله ټول چارې ولسمشر ته وسپاري څوک به یې څخه ومني د راپور له مخې قاضي ګورساچ په دې غونډه کې د حکومت د استدلالونو په وړاندې د توقعو څخه زیات تهاجمي دریځ قبلی بو حتی که د ټرمپ وفادارانو هم ملي چې د بدیلونو به د هغه د کار پروسه ورغور کړي ځکه چې ډیری د کاروپې پلي کولو د مخه څو میاشتې څېړنې غواړي د همکاران درته وطن او کډوالۍ خپرونه وړاندې کړي او له هغې وروسته به درته هر وړاندې شي چې په همدې سره به زموږ د نن مازدیګر یو څه خپرونه هم پای ته ورسېږي. نو تاسې رابولم د وطن او کډوالۍ پروګرام اورېدو
د کار لپاره د زیات عاید لپاره د کار په لټه کې وایم او شم مهاجرت وکړم.
وقتی جنگ شد زندگی تو افغانستان خیلی سخت شد، مردم زیادی هر روز کشتن
میشد.
نمیدانم آینده چی میشه.
وطن او کډوالی
در تهران رادیو قدم نوبتون کو سلام علیکم. د وطن او کډوالۍ د یو بل پروګرام سره د خلکو د خپل محترم افکار د ستاسو په خدمت کې ده. عزیزانو په دې پروګرام کې د سیاسي پانګې او د شکایتونو یو داسې اړمه چې د نه ختمېدونکو ولومنو او رنګینو دروغو جوړه شوې او کله کله به هدفه ژغورنې کې هم د انسان سخت نو هیله ده چې د پای اثره
د بیلابیلو سیاسي، اسلامي، ټولنیزو، اقتصادي او تفریحي خپرونو لپاره یوازې او یوازې تهران رادیو واورئ. تهران رادیو د ټولنې رښتینی هنداره.
الګرو سیاسي پناه ستنه د نړیوالو حقوقو د یو څانګې ده او د هغو کسانو د ملاتړ لپاره جوړ شوې ده چې په خپل هېواد کې د سیاسي فعالیتونو له امله د خطر په دې بهیر کې باید یو کس ثابت کړي چې د تحقیق یا ځمکونې ویره حقیقي او د اصلاح نه ده چې یوازې شخصي یا اقتصادي عین حال کې صحیح ښودنه دا پناهنده کې بخیر په عمل کې دی چې له وخت څخه او د تقاضا کوونکو لپاره د جدي نفسیاسي او مالي د پایلو سره
دوستانو اوس راځي چې یو څه سوال یو ځوان لیکوال چې یو ورځ یو مقاله ولیکله د آزاد شمه ګوري په دې کې باید هغه کې واړه خو هم هغه مقاله د هغه
ظلم لا عمل نه بلکې د تجربه لا عمل پناه که قانونی او که غیر قانونی لجدي خطرونو او ریسکونو تک ځینې وختونه دومره خطرناک وي چې حتی د انسان ژوند واخلي. له کورنۍ څخه د جلا کېدو خطر لا هم دغو ټکونو څخه دی. کله چې یوه کورنۍ په ګډه د پناهندګۍ غوښتنه وکړي، هر غړی یې ممکنه ده په جلا ښار یا کلي کې میشته شي. مور په شمال کې اولاد په ځمکه کې او د کورنۍ پلار شاید په یو بل هېواد کې میشته شي. ټول په مختلفو کاغذونو سره بېله ملاقات یوازې په دې ژمنې سره چې صبر وکړئ چې په تاسو یې خو په پناهندګۍ کې صبر کله کله د روح او روان د ستومانۍ د نفسیاتي سلامتیا محققانو د مهاجرانو او پناهوالو سخت پاراډوکس په هکله لیکلي دي. په اولنیو کلونو کې امید ژوندی وي، خو د وخت په تیریدو سره اضطراب او پریشانی، مبهم خفګان او د کاري امنیت نشتوالی د انسان روح او روان ځوروي. د مغزو دوپامین ورو ورو ورکېږي او دا خاموشي د پناهنده په وجود کې د دوامداره افسردګۍ سبب
کېږي. یو بل ستر خطر ریپورټ کېدل دي، یوه داسې کلمه چې په هیڅ ژبه کې د ژغورنې معنا نه لري. کله چې د پناه غوښتنې دوسیه بې بنیاده یا نیمګړې وي، په مقصد هېواد کې د مهاجرت محکمه یې سپکه او بې اعتباره کوي، یعنی نه ویره نه مدرک او نه رحمه. قاضي په یو لاسلیک سره کولی شي چې هر څه ختم په سرې ټاپې سره یوه سپینه پاڼه هغه ځای ته د ستنېدو حکم چې ورڅخه تشریح دی. ریپورت یعنی د خروج په صف کې د دریدو شیبه، کله چې د مامور نوم واخلي او یو سند د مخې ته کېږدي او ته پوهېږې چې هیڅ وطن، هیڅ قانون او هیڅ غږ دې یاد نه. په دغه شیبه ستا دننه او باطني انسان غلي کېږي، سترګې دې په چکې پاته کېږي. خپل هغه پاسپورت باندې لګېدلې ټاپې ته چې نور هیڅ اعتبار نه لري تواچی ټولې هیلې یې دلته.
دوستانو ډیپورت ستنېدل نه دي بلکې غورځېدل او سکوت د ژغورنې له خیاله سکوت د راتلونکي له تصوره سکوت خپله له انسانوالي سکوت خو د هغو کسانو لپاره چې له اول څخه یې یوه بله لاره غوره کړې وي یعنې د قاچاقي کډوالې او پناه غوښتنې لاره پیښه یوازې ترخه نه ده بلکې د شپې په پلاستیکی کشتیو کې سملاستل د سمندر په منځ کې په سخت یخنۍ کې د هغو څپو ته چې سرحدونه پټوي او کله کله په خپله په پولو او سرحدونو بدلیږي یا په تیارو لاریو او کنټینرونو کې د اوسپنې یا میوې د درنو بارونو په منځ کې چې هیڅ هوا پکې نه وي او سا اخیستل ګران وي او د سبای هیڅ پته نه لګي ځینې پکې له سړوبه مړ شي ځینې له یخه کوکله شي او پاتې نور په لمدو سترګو او د بندو سرحدونو په ویرونکي خوب سره ژوند لري د ژوند لپاره نه بلکې په یو بې معنا ډول د ژوند او د ځان د ژوندي پاتې کېدو د نندارې
قاچاقي پناهندگی د دروغو په هیله سره د انساني تجارت یو بل نوم دی چې پکې اخیستن پی خوب او خیالي لري او خرڅون پی د مرګ لري. قاچاقچیان په خپلو ژمنو کې د آزادو سړکونو او د کډوالو د قبضوونکو هیوادونو ثبت کوي خو په عمل کې آزادي په بند او قبضېدل د دوی کور په بدل کوي. په دې لاره کې د پاسپورټ معنا او حیثیت هویت له منځه ځي نوم او ملیت په پیسو خیر پروت کیږي او انسان د یو ترانسپورټي څیز پرحته سته کیږي. د قاچاق د سوچ او بې رحمه بدي یوه نامعلومه برخه کله ناکله هغوی په نیمه لارې په جنګونو کې په لرو پرتو سرحدي سیمه کې بې له خوړو بې پناه او بې وچې یوازنی چیز چې پاتې کېږي له ویرې د درزېدونکي زړه غږ او د هغه سور بار د هغوی آخري حقیقي قاچاقي پناهندګي د سر په بیه د امیدونو او خوبونو د خرڅولو کیسه هغه کیسه چې نه پکې اتل شته او نه روښانه پای بس د دې یوې جملې تکرار دی چې ما غوښتل چې آسان شي او هم دا جمله د هیڅ هیواد په رسمي مطرح کې هیڅکله نه شوه.
او که له دې ټولو لارو څخه تیر شي نو د کډوالو کیمپ ته به ورسېږي د ځمکې او آسمان تر منځ یو ځای ګڼې خیمې د خوړو او درملو نشتوالی د امنیت نشتوالی او د نشه‌یزو توکو له قاچاقوړونکو سره ګډ جګړې ژوند په دې کیمپونو کې ستړیا د ټولو عامه ژبه ده هیڅوک نخا دوی یوازې ژوندي پاتې شوي دي ځینې وختونه د ماشوم غږ له لرې څخه راځي او د یوې شیبې لپاره فکر کوي چې لا هم راتلونکی شتون لري خو بیا د جګړې او چغې غږ دغه فکر دوباره خرابوي حتی که تاسو د قانوني پناه ترلاسه کولو اراده وکړئ نو یوه بله ننګونه ستاسو په تمه ده او هغه په ټولنه کې د ادغام نشتوالی حکومتونه معمولا د کډوالو د ګمارلو او د کار جواز د ورکولو په وړاندې مخالفت کوي. کډوال د کوربه هیواد په ژبه نه پوهېږي په کلتور یې نه پوهېږي وړتیا نه ویني کلونه تیریږي او هغه دا هم بے کارا بے کورا او بے حبیت دغه پټولنه کې ګرځي او هیڅوک ورته نه ګوري. د خلکو په سړو سترګو کې هغه یوازې یو اجنبي دی، بې ریښې او بې نومه.
د نړیوالو سازمانونو په وینا په 2023 میلادي کال کې په نړۍ کې له 110 میلیون څخه ډېر په زوره بې ځایه شوي خلک وو، خو دا شمېره یوازې یوه شمېره نه ده. هر کس یو انسان دی چې یو نیمګړی خوب لري، یو کور لري چې نور په نقشه کې نشته، او یو نوم چې په اداري لیستونو کې ورک شوی. په هر وخت کې په دې نړۍ کې چېرته یو څوک د تېښتې پرېکړه کوي، د نجات په مفکورې سره په یوې کوچنۍ هیلې سره، پرته له دې چې خوښه شي چې د دوی منزل ممکن د دوی د تېښتې له اصلي ځای څخه ډېر زور وي. سیاسي پناه غوښتنه یا پناه اندکي، یعنې د انسان د ویرې انسان ته پناه وړه. خو انسان نن سبا پناه هېڅ نه قبلوي. په داسې نړۍ کې چې سیاست د انسان باندې سیوری کړی دی، پناه غوښتونکی د بشریت یو هغه مرګ دی چې
التاسعة ليلا هنا طهران، صوت الجمهورية الإسلامية في
السلامة شاحنة جامعة أو دخل حركة لراشة دخل والدور سبوه أو دخل قلبه قلبهم ملقرهم من أناك وقبول تبعي.
بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آل بيته الطيبين الطاهرين. أحبت الكرام في كل مكان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أمير رضوان يقدم لحضراتكم نشرة مفصلة للأنباء ويشرعها
بالعربية.
الرئيس الإيراني يؤكد استعداد بلاده للحوار والتفاوض في إطار القوانين الدولية. مدير عام الوكالة الدولية للطاقة الذرية يعترف بضرورة الدبلوماسية مع برنامج إيران النووي. استشهاد وإصابة نحو 20 فلسطينيا برصاص الاحتلال في القدس المحتلة والضفة الغربية. طابت اوقاتكم بكل خير مستمعينا الافاضل، واهلا بكم الى التفاصيل. اكد الرئيس الايراني مسعود بيزشكيان ان ايران مستعده للحوار والتفاوض في اطار القوانين الدوليه. واعتبر الرئيس الإيراني الموقف الأمريكي غير منطقي إذا مقترحات إيران البناء في الملف النووي
إذن
أن هذا الهجة يكشف عدم وجود إرادة محل دبلوماسية. قال رئيس المجلس الشورى الإسلامي أن الولايات المتحدة لا تريد دول الإسلامية الازدهار والتقدم المحير المالكي في حقوق هذه البلدان في وجه التجاوزات الأمريكية. وأكد محمد باقر طالب أن طهران كانت في قدم المفاوضات غير مباشرة مع واشنطن عندما تعرضت العدوان حملا الجانب الأمريكي مسؤولية هذا الهجوم. أشار طالبات إلى دخول بلادي بمفاوضات مع الأوروبيين بشأن ما يعرف بآليات الجنات على الحرب، وزعم أن الجانب الإيراني توصل إلى اتفاق مع الوكالة الدولية لطاقة الذرية في القاهرة، لكن الأوروبيين لم يلتزموا. اعتبر مدير عام الوكالة الدولية لطاقة الذرية رافائيل كروسيا الدبلوماسية الحل الوحيد للتعامل مع برنامج إيران النووي.
دكتور محمد
روس أن العدوان الأمريكي الإسرائيلي على إيران وجه ضربة للجهود الدبلوماسية، معترفا أن الضربات العسكرية